নভেম্বরের মাঝামাঝি সময়েই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা, আর এই সিদ্ধান্তটি হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। কিন্তু ঠিক প্রস্তুত কি মিয়ানমার? বাংলাদেশ কি পারবে নভেম্বরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে? সেই বিষয়টি যেমন রয়েছে, একই সঙ্গে মিয়ানমারের নেত্রী, যাকে 2009 সালে একটি সম্মাননা জানিয়েছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। 2009 সালের সেই পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার কারণ হিসেবে তারা বলেছেন যে তিনি আসলে আগের নৈতিক অবস্থানের সঙ্গে লজ্জাজনক প্রতারণা করেছেন। সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব, তবে প্রথমেই যেতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে ঢাকা থেকে অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মনির যুক্ত হয়েছেন। খানিকক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। আর মাঠ পর্যায়ের অবস্থা জানতে আমরা মূলত কথা বলব আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তো? না, জি। আর শ্রোতা দর্শক, আপনারা চাইলেই আমাদের অনুষ্ঠানে মন্তব্য করতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদের কাছে। সেক্ষেত্রে ফোন নম্বরটি আবারও একবার জানিয়ে দিই, 202-619-3062। আমরা শুরুতে একটু যেতে চাই আসিফ মনির আপনার কাছে, সামগ্রিক পরিস্থিতি যা, তাতে কি আপনি মনে করেন যে আসলে নভেম্বরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন হওয়া আসলেই সম্ভব?
ধন্যবাদ। যেটা হতে পারে যে শুরুটা হতে পারে, তবে সেটা শেষ কথা নয়, কারণ এই পুরো প্রক্রিয়া সম্পর্কে আসলে বিশেষ করে এই যে দুপক্ষ, বিশেষ করে যে জয়েন্ট ওয়ার্কিং কমিটির কথা আপনারা বললেন, এদের বাইরে খুব বেশি স্পষ্ট ধারণা নেই যে কিভাবে পুরো কাজটা হচ্ছে বা কতটা অগ্রগতি হচ্ছে। এটুকু এরকম মনে হচ্ছে যে শুধু আন্তর্জাতিক সংস্থা বা এনজিও তারাও না, সরকারের ভেতরেও শুধুমাত্র এই কমিটির বাইরের লোকজন ছাড়া খুব একটা বেশি কেউ ওয়াকিবহল না এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছুটা ভাষা ধারণার ভিত্তিতেই যেটুকু বোঝা যায় যে প্রক্রিয়াটা শুরু হতে পারে, এবং সেটার বিভিন্ন কারণ আছে, তাহলে আমরা আজকে কিছুটা আলাপ আলোচনা করতে পারি। কিন্তু এটা মাধ্যমে এরা ওখানে গিয়ে কিভাবে থাকবেন এবং আসলেই সেখানে তারা চূড়ান্ত ভাবে যাবেন নাকি আবার এমন পরিস্থিতি হবে যে তাদের আবার বাংলাদেশে ফেরত আসতে হয়, এইটার প্রশ্ন রয়ে যাচ্ছে। যেটা বললাম যে ঠিক শেষ কথা হবে না, তবে একটা হতে পারে যে হ্যাঁ, এটা পরীক্ষামূলক ভাবে, যদিও হ্যাঁ যে মানুষকে নিয়ে আমরা পরীক্ষা করার কথা ভাবছি সেরকম একটি ব্যাপার, এটা হয়তো সেভাবে দেখা ঠিক হবে না, কিন্তু তারপরেও কিছুটা পরীক্ষামূলক ব্যাপার যে হ্যাঁ কিছু পরিবার ফেরত যাচ্ছে এবং তাদের একটা দেখি কি হয় এরকম একটি অবস্থা আর কি।
জি, আমরা আসলে বাংলাদেশ সরকারের অবস্থান জানার জন্য যোগাযোগ করেছি কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কামাল হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার কাছ থেকে আসলে শুরুতেই জানতে চাই, নভেম্বরের মাঝামাঝি প্রায় হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সবশেষ অগ্রগতি কি আমাদেরকে যদি একটু জানান।
অগ্রগতি হচ্ছে যে আমাদের দিক থেকে আমাদের যে 2260 জনের যে চূড়ান্ত তালিকা আছে সেটা আমরা সেই পরিবারগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, এবং আমাদের যে রিপাট্রিয়েশনের জন্য যে লোকালি যে রিপাট্রিয়েশন টাস্কফোর্স আছে সেটার দুটা মিটিং হয়েছে, এবং সেখানে যে অন গ্রাউন্ডে যে ছোট ছোট প্রস্তুতিগুলো তাদের এখান থেকে নিয়ে ট্রানজিট ক্যাম্পে রাখা, সেই ক্যাম্প প্রস্তুত করা হয়েছে, দরবদরি সেখানে প্রস্তুত করা হয়েছে তাদের জন্য, যে ভেহিকেল বা অন্যান্য এখান থেকে নেওয়ার এবং সিকিউরিটি এগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের মোটামুটি রিপার্টিশনের জন্য যে প্রাথমিক প্রস্তুতিগুলো সেগুলো সব আমরা নিয়েছি, এবং ট্রিপল আরসি যিনি আছেন তিনি এটা সমন্বয় করছেন সব কাজগুলো।
কিন্তু যাদেরকে প্রত্যাবাসিত করা হবে তাদের কি বাছাই তো আগে হয়ে গেছে, কিন্তু তারা কি মনে করছে, তারা যেতে চায় কি না, এই সব বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে জানবো, অনুরোধ করছি আমাদের সঙ্গে আরেকটু সময় থাকার জন্য। এই কারণেই যে আসলে মিয়ানমারের কি অবস্থা, সেখানে কি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরে তারা কি অবস্থায় থাকবে, সেই পরিবেশটি একটু জানার জন্য আমরা যুক্তরাষ্ট্রের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপসহকারী মন্ত্রী রিচার্ড ওয়ালব্রাইট, যিনি আসলে মিয়ানমারও সফর করে এসেছেন এবং কক্সবাজারে সফর করেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি নিলেও রাখাইনে এখনও রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। তিনি আরও বিস্তারিত কি বলেছে সেটি একটু আমরা জেনে আবার কামাল হোসেন আপনার কাছে ফিরছি।
The conditions on the ground in the areas of potential return are not adequate to support sustainable returns of the population. We consistently discussed with the government of Myanmar the need for access for humanitarian actors so that they can reach the communities in need. We asked them to make progress on a transparent and efficient process for nationality claims for the Rohingya.
আমরা শুনছিলাম যুক্তরাষ্ট্রের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপ সহকারী মন্ত্রীর বক্তব্য। কামাল হোসেন, আপনারা আসলে মিয়ানমারের পরিবেশ যাচাই করে দেখার মতো কোন উদ্যোগ কি নিয়েছেন?
আপনি দেখুন যে কিছুদিন আগে যে মায়ানমারের যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং বাংলাদেশের যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, তারা কিন্তু ঢাকায় মিটিং করেছে এবং ঢাকার পরে কক্সবাজারে এসেছিলেন এবং তারা ক্যাম্পে ভিজিট করেছেন এবং যারা এই প্রত্যাবাসিত হবে সেসব মায়ানমারের নাগরিকদের সাথে তারা বৈঠক করেছে এবং সেখানে এই নাগরিকরা প্রশ্ন করেছে যে আমাদের নিরাপত্তা, আমাদের যে মানে থাকার ব্যবস্থা, আমাদের যে গ্রামগুলিতে ছিলাম সেখানে ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো, এবং সেগুলো কিন্তু তারা সবই নিশ্চিত করেছে, বলেছে যে হ্যাঁ এগুলো সব অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি এবং তারা ছবি তুলে নিয়ে এসেছে, তাদেরকে দেখিয়েছে তাদের যে কি কি ধরনের ওখানে ব্যবস্থা থাকবে সবকিছু তারা কিন্তু দেখিয়েছে এবং তাদের কনভিন্স করার চেষ্টা করেছে যে ফিরে যাওয়ার জন্য।
জি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি বাংলাদেশ সরকার আশ্বস্ত যে আসলে পরিবেশে রয়েছে? কারণ আমরা যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রীর বক্তব্যে শুনছি যে তিনি বলছেন উপযুক্ত নয়, সে কারণে আপনার কাছ থেকে জানতে চাও আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।
তারা হয়তো বলছে, কিন্তু আমরা তো আপনি নিশ্চয় জানেন যে মায়ানমার বারবার ব্লেম দিচ্ছে যে তারা সবকিছু প্রস্তুত করে রেখেছে ওখানে, তাদের নিরাপত্তা, তাদের আবাসন, তাদের গ্রাম ফিরিয়ে দেওয়া, তাদের সবকিছু তাদের এটা করেছে, কিন্তু যে এই এই বারবার বাংলাদেশকেই ব্লেম দিচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি না, আমরা তাদেরকে এই সহায়তা করছি না রিপ্যাট্রেশনের ব্যাপারে, অথবা বাংলাদেশকে এই দায়িত্ব, বাংলাদেশ তো সবসময় বাংলাদেশ যেমন তাদের গ্রহণ করেছে আবার তাদের নিরাপদ প্রত্যাবাসনও চায়, সুতরাং সেই জায়গাটাই আমরা আমরা দেখাতে চাই। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা প্রস্তুত আছি এবং আমরা সরকার।
জি, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং নিরাপদে তাদের প্রত্যাবাসিত করার মধ্য দিয়ে সেই প্রশংসা ধরে রাখবে এমনটা নিশ্চয়ই বাংলাদেশ সরকারও আশা করে, কিন্তু মাঠ পর্যায়ের কি অবস্থা সেটি একটু জানবো। আপনাকে আবারও অনুরোধ করছি আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা আবারও অন্য একটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইব। মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনি রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিনই যান, তাদের সবার সঙ্গে কথা বলেন, প্রতিবেদন পাঠান আমাদেরকে, আপনি রোহিঙ্গাদের মধ্যে কি দেখেছেন? তারা কি আসলে প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী? তারা কি যেতে চাইছেন স্বইচ্ছায়?
হ্যাঁ জনাব সন্দীপ ইসলাম, আপনি ঠিকই বলেছেন, আমি একেবারে নিয়মিত যাই রোহিঙ্গাদের সাথে কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো এই যে মধ্য নভেম্বরে যে প্রত্যাবাসন, শুধু এই প্রত্যাবাসন না, যে কোনো মুহূর্তে তারা কিছু প্রত্যাবাসনের জন্য তারা প্রস্তুত, তারা মিয়ানমারে ফিরে যেতে চায়, তারা বাংলাদেশে থাকতে চায় না বা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশেও যেতে চায়, তারা চায় তাদের নিজ দেশে ফিরে যেতে। এই জন্য তাদের একটা জিনিসই বারবার তারা বলে, এটা হচ্ছে তাদের নাগরিকত্ব। তো মিয়ানমার কিন্তু তাদের নাগরিকত্বের বিষয়টা এখনো নিশ্চিত করেনি। এই যে গত অক্টোবরের 31 তারিখ যে রোহিঙ্গা ক্যাম্পে ভিজিট করেছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন সুয়ে, ওনার সাথে কিন্তু আমাদের জেলা প্রশাসক মহোদয় ওখানে ছিলেন, আমিও ছিলাম ওই বৈঠকে রোহিঙ্গাদের সাথে। তো আমি সব হয়তো পুরো বৈঠকে ছিলাম না, কিছু কিছু সময় আমি ছিলাম, তারা বাজেট পাশে যে কথাগুলো বলেছেন পরে আমরা রোহিঙ্গাদের সাথেও আলোচনা করেছি। মূলত ওই দিনই কথা হচ্ছিল তারা যে মধ্য নভেম্বরে কিছু রোহিঙ্গা ফিরে যাবে, তো ওই সব ওই দিন যে বিশেষ পয়েন্ট গুলো নিয়ে কথা হয়েছিল রোহিঙ্গাদের সাথে মিন দুয়ের সাথে, তো ওখানে ছিল যে মেইন বিষয়টা ছিল তাদের নাগরিকত্ব।
জি, এবং সেই বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট বক্তব্য মিয়ানমার কর্তৃপক্ষ ওই ক্যাম্পে যারা উপস্থিত ছিলেন তাদেরকেও বলেননি। আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে যারা মিয়ানমার ক্যাম্পের নেতৃত্বে রয়েছেন, অর্থাৎ যাদেরকে আমরা মাঝি বলি, তাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে, কথা বলেন, তারা কি মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভয় অনুভব করছে? তারা কি আসলে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কিনা যে হ্যাঁ, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে আমরা নিরাপদে সেখানে থাকতে পারবো? কারণ আমরা আগেও দেখেছি রোহিঙ্গারা যান আবার ফিরে আসেন, স্থায়ীভাবে থাকার জন্য যে পরিবেশ সেটি নিয়ে রোহিঙ্গাদের মনোভাব কি দেখেছেন?
ঠিক বলেছেন আপনি, যে রোহিঙ্গারা কিন্তু আগের যে মনোভাব ছিল, বিশেষ করে মিন টু এর সফরের পরে কিন্তু রোহিঙ্গারা বলছে মিয়ানমার এখন অনেক বেশি নমনীয় হয়েছে, বিশেষ করে মিন টু এ তাদের সাথে যে এসএসএ কথা বলেছেন এতে কিন্তু রোহিঙ্গাদের মধ্যে অনেক বেশি আগের চেয়ে ভয় কেটে গেছে এবং তারা ভাবছে তাদের নাগরিকত্ব তারা ফিরে পাবে এবং তারা ওখানে মিয়ানমারে ফিরে যেতে পারবে। এক্ষেত্রে এখনো দুটো বিষয় সমাধান হয়নি। এটা হচ্ছে কি মিয়ানমার একটা শব্দ শুনতে চায় না, এটা হচ্ছে রোহিঙ্গা, আর রোহিঙ্গার একটা শব্দ শুনতে চায় না, এটা হচ্ছে এনবিসি। কারণ এনবিসি মানে হচ্ছে যে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড, যেটা দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়ার কথা বলছে, এই কার্ডটিতে কিন্তু লেখাটাকে রোহিঙ্গারা বিদেশি নাগরিক বা তারা বাঙালি, তাদেরকে যে মিয়ানমারের নাগরিক স্বীকার করা হয় না। এখানে একটা বড় ধরনের এটা একটা অ্যালার্জির মতো কাজ করে। এটা রোহিঙ্গারাও বলছে একটা দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে আসলে এটা সমাধানযোগ্য নয়, এটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা
প্রত্যাবাসনের অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করবো, আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন দুজন, তাদের কাছ থেকে আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই যে সবে মাত্র 2500 প্রায় 10 লাখের মতো রোহিঙ্গা সেখান থেকে 2500, আরো অনেক রোহিঙ্গারা রয়েছেন এবং তাদেরকে আমরা দেখেছি যে ভাষান্তরে স্থানান্তরের একটি প্রক্রিয়া চলেছে এবং সেখানে এরই মধ্যে অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে, আমরা সেই প্রতিবেদনে দেখেছি মজিম হোসেন শাকিলের কাছ থেকে সচিত্র প্রতিবেদন। ভাষান্তরে স্থানান্তরের ব্যাপারে আপনারা এখন পর্যন্ত অগ্রগতি কি এবং তাদেরকে কিভাবে বাছাই করা হবে?
ভাষাঞ্চলে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে ওখানে পূর্ত কাজ আছে, যে তাদের আবাসনের যে কাজগুলো এটার প্রায় 80% কাজ হয়ে গেছে। এখন চরের চারিদিকে যে নিরাপত্তা বেষ্টনি এবং অন্যান্য যে পানি বিদ্যুৎ সহ যে কিছু কাজ বাকি রয়েছে, এই কাজগুলো যদি সম্পাদন করা যায় খুব শীঘ্রই করা হবে। এগুলো হলে হয়তো ভাষাঞ্চলে তাদের স্থানান্তরের একটা থাকবে, সুযোগ হবে। এটা শেষ হলে এবং এটা যে 1 লক্ষ যাবে সেটা তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেগুলো করা, এই প্রক্রিয়াগুলো শুরু হবে।
জি, আমরা আমরা আবারও অনুরোধ করছি আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু যেতে চাই। ডক্টর আমিনা মহসিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আছেন, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আসলে আপনার কাছ থেকে দুটো বিষয় একটু জানতে চাই, তার মধ্যে প্রথমটি হচ্ছে মিয়ানমার নেত্রীকে 2009 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সম্মান জানিয়েছিলেন, অ্যাম্বাসেডর অব কনসায়েন্স, সেটি তারা ফিরিয়ে নিয়েছেন এবং সংস্থাটির মহাসচিব এক চিঠিতে লিখেছেন যে মূলত তার যে আগের অবস্থান, অর্থাৎ মিয়ানমার নেত্রীর যে আগের অবস্থান, সেই নৈতিক অবস্থানের সঙ্গে লজ্জাজনক প্রতারণা করেছেন তিনি। সব মিলিয়ে এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন?
ধন্যবাদ আপনাকে। মানে জিনিসটাকে অবশ্যই আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বিরাট বিজয়, কারণ আপনি আমরা অল থ্রু আমরা এই দাবিগুলো রাখছিলাম যে বিভিন্ন যে উপাধি উনি যে ইয়েগুলো পেয়েছেন, উপাধিগুলো পেয়েছেন, ওগুলো উইথড্র করা উচিত। এবং দেখেন উনি শান্তি নোবেল পুরস্কার সম্পর্কে আমরা পরে জানতে পারলাম যে এটা উইথড্র করা যায় না একবার দিলে, কিন্তু আমরা দেখেছি যে অনেক নোবেল বিজয়ীরা কিন্তু ওনার কাছে অনুরোধ রেখেছিলেন। এবং আপনি একটু লক্ষ্য করে দেখেন, অং সান সু চি কিন্তু উনি শান্তির জন্য পেয়েছিলেন, গণতন্ত্রের জন্য পেয়েছিলেন, এবং উনি যখন সেই সময়ে যখন উনি বন্দী ছিলেন তখন কিন্তু একসময় উনি বলেছিলেন যে আসিয়ানের তার পররাষ্ট্র নীতি বা আসিয়ানের নীতিগুলো পরিবর্তন করা দরকার। এবং উনি ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা মানে যেই জায়গাগুলোতে উনি স্ট্যান্ড গুলো নিয়েছিলেন প্রত্যেকটাকে উনি প্রতারণা করেছেন। এবং এটা ধরেন যে ধর যা ঘটেছে, যে যেহেতু আমি নিজেও রোহিঙ্গা ক্যাম্প গুলোতে গেছি, যে ধরনের নির্যাতন হয়েছে, মানে এটা চোখ বন্ধ করে রাখতে পারে না। এবং সেই জায়গাটা থেকে আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বড় বিজয়, এবং নাগরিক শুধু বাংলাদেশের জন্য না, আমার মনে হয় যে আন্তর্জাতিক যে নাগরিক সমাজ এবং বাংলাদেশ একটা স্টেট হিসাবে এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যে এতদিন ধরে দাবি করছিল মায়ানমারের কাছে,
যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে কাজ করেন আপনার মতো, তারা অনেকেই বলেন যে মিয়ানমারের নেত্রী আসলে সরকারে রয়েছেন কিন্তু তিনি আসলে সেনাবাহিনী নিয়ন্ত্রিত, সেনাবাহিনীর সামরিক জান্তার নির্দেশের বাইরে তার পক্ষে কিছু করা সম্ভব নয়, তিনি এক ধরনের চাপের মধ্যে রয়েছেন এবং তিনি আসলে এখন তার দেশকে একটু গুছিয়ে নেওয়ার কাজেই বেশি ব্যস্ত, যে কারণে তিনি এটা করতে পারছেন না, যেমনটা আসলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চিঠিতে উঠে এসেছে এবং তারা বলেছে যে তার মেয়াদের অর্ধেক পূর্ণ হয়ে গেছে, গৃহবন্দী অবস্থা থেকে বেরিয়েছেন 8 বছর আগে, তবু তিনি মানবাধিকার, ন্যায় বিচার ও সমতা নিশ্চিতে তার রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে কাজে লাগাননি। আপনি কি মনে করেন শুধুই সামরিক জান্তার চাপ নাকি আসলেই তিনি তার নীতি আদর্শ পরিবর্তন করেছেন, আপনার কি মনে হয়?
দেখুন, এখানে কতগুলো আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল ইস্যুজ ইনভলভড আছে। একটা হলো যে হ্যাঁ, এটা এই যুক্তি মানে একজন দিতেই পারে যে ওনার পক্ষে অন্য কোনো ভিন্ন অবস্থান নেওয়াটা সম্ভব না, সেটা আমিও মেনে নিচ্ছি, কারণ যেভাবে সামরিক জান্তার চাপে উনি আছেন এবং ওনার সে ধরনের কোনো ক্ষমতা নেই, সেটা সেটা আছে। এবং অনেকেই এটা বাংলাদেশে অনেকে এই মতটা তারা প্রকাশ করে থাকে, তাদের মতামত হলো বা এবং উইচার এগ্রি টু আ সার্টেন এক্সটেন্ট যে যদি কোনো পরিবর্তন আসে তাহলে ওনার মাধ্যমেই আসবে, সেটাও হতে পারে। কিন্তু অন্যদিকে যেটা আমি মনে করি যে যেটা হওয়া দরকার ছিল যে উনি যদি সরে দাঁড়াতেন তাহলে একটা একটা নৈতিক অবস্থান, ওনার যে মোরাল পজিশনটা সেটা কিন্তু মায়ানমার রাষ্ট্রকে অনেক দুর্বল করার সেই ইয়েটা ছিল, কারণ উনি একজন নোবেল পুরস্কার বিজয়ী নেতা আমরা বলতে পারি, ওই মোরাল পজিশনটা যদি উনি নিতেন তাহলে এটা রোহিঙ্গাদের পক্ষে বিরাট ভাবে যেত, আর ওরা তো সেভাবে হারাবার কিছু নেই আমার। এবং সেটা সরে দাঁড়ালে কিন্তু মায়ানমারে যারা সামরিক জান্তা আছে তাদের অবস্থাটা আরো দুর্বল হয়ে যেত আমি মনে করি সেভাবে,
ইন্টারন্যাশনাল তাদের দেওয়া সম্মাননা ফিরিয়ে নেওয়া, এটি কি তার ওই চাপকে আরো বেশি গাঢ় করলো যেটি রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছুটা হলেও সাহায্য করতে পারে, এমনটা কি আপনার মনে হয়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে যে সম্মাননা দিয়েছে সেটি তারা ফিরিয়ে নিচ্ছে, এবং মিয়ানমার নেত্রী সামরিক জান্তার চাপে রয়েছে, তার মধ্যে এই চাপ সব মিলিয়ে আপনি কি মনে করেন তার চাপ আরো একটু ঘনীভূত হলো এবং যা রোহিঙ্গা প্রত্যাবাসনে সাহায্য করবে?
ওনার উপরে চাপটা ঘনীভূত হলে যেটা রোহিঙ্গা প্রত্যাবাসনে ধরেন সহায়তা করবে কিনা, আমি আবার ওই জায়গাটাতেই ফিরে যেতে চাচ্ছি, ওরা চাপের মুখে আছে, চাপের মুখে আছে বলে ওরা অনেকটা তড়িঘড়ি করে জিনিসটা করার চেষ্টা করছে। আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এটা কিন্তু কোনো ইনফ্রা ডেভেলপমেন্ট প্রবলেমও না, কিংবা ওরা ওখানে ফিরে গিয়ে ওদের জায়গায় থাকতে পারছে কিনা সেটাও বড় ইস্যু না, মূল সংকটের জায়গাটা যেটা কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক বলছিলেন, মানে ওরা কি হিসাবে ফেরত যাবে সেটা তো আমাকে বিবেচনা করতে হবে। এবং যদি মূল জায়গাটাতে আমি ইফ আই ডোন্ট আনসার দ্যাট অর ইফ আই ডোন্ট অ্যাড্রেস দ্যাট তাহলে কিন্তু এই সমস্যাটা আবার হবে। এবং এটা যেটা এখন ওরা বলার চেষ্টা করছে এবং আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি যে ওখানে অনেক এনজিও কাজ করছে, তারা এক ধরনের যেটা হয় না যে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের মধ্যে ডায়ালগ গুলো ওপেন করেছে কথা এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছে, বাট সেটা তো আমি মেনে নিচ্ছি, কিন্তু এরা কিভাবে যাচ্ছে মানে এবং মায়ানমার কিন্তু এ ব্যাপারে খুবই ওদের পজিশন থেকে সরেনি যে ন্যাশনাল ভেরিফিকেশনের কার্ডটা যে ওই প্রসেসে প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে যারা ওরা চিহ্নিত করতে পারবে যে হ্যাঁ এরা মায়ানমারেরই নাগরিক তাদেরকেই তারা নেবে, তো সেই ন্যাশনাল ভেরিফিকেশন ওখানে তো ওদের ল তো ওরা পরিবর্তন করেনি, দেখেন আপনি চিন্তা করে দেখেন মানে মূল জায়গাটাতে তো ওরা সরেনি, তো ওরা তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো অধিকাংশ বাদ পড়ে যাবে।
জি আমিনা মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদের
সময়। থ্যাংক ইউ।
জি ধন্যবাদ। আমরা একটু যেতে চাই আমাদের দর্শক শ্রোতাদের কাছে, অনেক শ্রোতা এবং দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন টেলিফোন লাইনে এবং ফেসবুকেও অনেকে মন্তব্য লিখছেন। আসিফ বনির, দুঃখিত আপনার কাছে ফিরছি, আপনার কাছে অনেকগুলো বিষয় নিয়ে একসঙ্গে ফিরবো, আপনাকে আরেকটু অপেক্ষা করতে বলছি। আমাদের সঙ্গে যে শ্রোতা রয়েছেন তার পরিচয় দিয়ে যদি তিনি প্রশ্ন অথবা মন্তব্যটি করেন। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ বলছিলাম চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে।
ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন?
পর্ব হয়েছে রোহিঙ্গা নিয়ে, ইস্যু নিয়ে আর কি, আজকে একটা গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তার কারণ কয়েকদিনের মধ্যেই প্রায় 2000 রোহিঙ্গা শরণার্থী দেশে ফিরে যাবে আর কি। তো আমার মনে হয় যে আমি প্রথম দিকে কিছু আলোচনা শুনছিলাম, তো হলো একটা বিষয় হলো যেখানে এটা প্রশ্নটা আসছে যে তাদের নাগরিকত্ব নিয়ে কি হবে, আর একটা বিষয় যে রোহিঙ্গাদের যারা ফিরে যাবে তাদের একটা প্রতিনিধি দল আমার মনে হয় যে হলো তাদের যেখানে ফিরে যাবে তাদের সেই গ্রামগুলো যদি দেখে আসতে পারতো একটা ভালো হতো তাদের জন্য। আর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সন্দেহ পোষণ করছে যে তারা ওখানে
রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে যদি তাদের গ্রামে অথবা রাখাইনে পাঠানো যায় যেখান থেকে তারা দেখে এসে অ্যাটলিস্ট বলতে পারবে যে হ্যাঁ ওখানে পরিবেশটা কেমন, তারা নিজের আস্থা পাবে, তেমনটা কি করা আসলেই সম্ভব?
সেটা তো সম্ভবই, কারণ যে আমরা তো প্রস্তুত আছি, আমাদের মায়ানমার এবং বাংলাদেশের সাথে আমরা যে 1500 তালিকা দিয়েছিলাম সেখান থেকে আমাদের 2260 জনের তালিকায় আমরা দেখেছি যে পুরো ফ্যামিলি তারা সেখানে আছে, সুতরাং এটা নির্ভয় যাও যে ফ্যামিলি গুলো এক আছে, অন্যগুলোতে হয়তো কোনো ফ্যামিলি একজনকে বাদ দিয়েছে, দুজনকে বাদ দিয়েছে, সুতরাং সেটা সম্ভব ছিল না। এরা যদি
কামাল হোসেন, দুঃখিত আমরা আসলে জানতে চাচ্ছিলাম, আমাদের শ্রোতা যেমনটা জানতে চাইছিলেন যে যাদেরকে আপনারা পাঠাবেন তাদের মধ্য থেকে একটি ছোট্ট প্রতিনিধি দল গিয়ে তাদের গ্রাম বা তারা যেখানে থাকবে সেটা দেখে আবার ফিরে এলেন রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশে এবং তারা বললেন যে হ্যাঁ ওখানে পরিবেশ সুষ্ঠু রয়েছে, এমনটা কি করা সম্ভব কিনা তাদের আস্থার
জন্য? না, সেটা আসলে প্রত্যাবাসন যে নিয়ম কানুন বা আছে এবং যে বাস্তবতা যেটা, সেটা আসলে
রোহিঙ্গাদের মধ্যে একটি প্রতারক চক্র, তারা রোহিঙ্গাদের মালয়েশিয়া পাঠানোর নাম করে তাদেরকে পাচার করার চেষ্টা করছে এবং যথারীতি অন্য কোথাও নামিয়ে দিয়ে একটি চরে নামিয়ে দিয়ে চলে গেছে এমন অনেক উদ্ধার করা হচ্ছে, অর্থাৎ মানব পাচার চক্র রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে, সেটি প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত উদ্যোগ?
এটা একটা ভালো প্রশ্ন, শুধু রোহিঙ্গা নয়, আপনি জানেন যে কক্সবাজার পরে যেটাই এই মানব পাচারের এক সময় খুব খ্যাতি ছিল, অখ্যাতি ছিল যাই বলেন, যে মানব পাচার হতো প্রচুর পরিমাণে, তো সেই জায়গাটা কিন্তু গত কয়েক বছর ধরে সরকারের ইনিশিয়েটিভ নেওয়ার কারণে কিন্তু সেটা একেবারে টোটালি বন্ধ হয়ে গিয়েছিল। ইদানিং আবার এটা একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং আমাদের যে ল এনফোর্সিং এজেন্সি গুলো আছে, বিশেষ করে আপনি দেখেন যারা মালয়েশিয়া যাদের নিয়ে যাচ্ছিল, আমাদের কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে ওখানে আমাদের কোস্টগার্ড কিন্তু তাদের আটকে দিয়েছে এবং তাদের উদ্ধার করেছে, এবং আমাদের অন্য নৌবাহিনীর ওখানে মহড়া আছে, আমাদের র্যাবের স্থল ভাগে র্যাব পুলিশের টহল আছে, আমাদের কোস্টগার্ডকে আমরা আরো শক্তিশালী করছি, ওখানে আমরা সরকারের কাছে সেটা জানিয়েছি যে এই মুহূর্তে আমাদের কোস্টগার্ড আমাদের এই যে বিশাল সমুদ্র এলাকার মধ্যে আরো তাদের ভিজিলেন্সটা বাড়ানো দরকার এবং সেটা সরকার সম্মত হয়েছে এবং সেখানে আরো কোস্টগার্ডের যে ভিজিলেন্সটা বাড়ানো হচ্ছে, সুতরাং এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সরকারের এজেন্সি গুলো কিন্তু আমরা সরকার কিন্তু সেখানে পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারছে, আশা করি সেটা
অনেকগুলো বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, তারপর আবার ফিরবো আমি। হ্যালো, আপনার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাই, যেটি নিয়ে আমরা আসলে আমিনা মহসিনের বক্তব্য নিয়েছি, মিয়ানমার নেত্রীকে আসলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে সম্মাননা জানিয়েছিলেন সেটা তারা ফিরিয়ে নিয়েছে, সেই বিষয়ে আপনার বিশ্লেষণ বা মন্তব্য, আপনি কি মনে করেন?
যে এর আগে কিন্তু আমরা এরকম আরো দেখেছি যে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি কানাডা সরকার বিশেষ উপাধি দিয়েছিল, সেটা তারা প্রত্যাখ্যান করেছে, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় তাদের ডিগ্রি প্রত্যাখ্যান করেছে। তো এইটার একটা ধারাবাহিকতা কিন্তু বিশেষ করে গত এক বছরে আছে এই অনশনসূচির ব্যাপারে, এবং একটা সমালোচনা আছে যে তার নোবেল পুরস্কারটা সেটাও প্রত্যাখ্যান করে বা সেটা সেই উপাধি সরিয়ে ফেলারও কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, কিন্তু সেটাতে খুব একটা পরিবর্তন আসবে না। এবং আমি আপনার সাথে আমি একটু যোগ করি যে এখানে একটা ভালো হতো যে উনি যদি পদত্যাগ করতেন, কিন্তু একটা বড় ব্যাপার আছে যে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি যে মিয়ানমারের ভেতরের যে রাজনীতি সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠের একটা সমর্থন তার প্রতি আছে। একদিকে যেমন সামরিক সরকার, সেখানে সামরিক কর্মকর্তা অধ্যুষিত, এবং শুধু সরকারের ভেতরে না, সেখানে ব্যবসা বাণিজ্য সব জায়গায় আছে, কাজে কোনো না কোনো ভাবে সেখানে সরকারি সিদ্ধান্ত গুলো নিয়ন্ত্রিত হচ্ছে সামরিক বাহিনীর কর্মকর্তা বা সামরিক বাহিনীর মাধ্যমে। আরেকদিকে ওখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যে সংখ্যাগরিষ্ঠ আছে তাদের একটা সমর্থন আছে। এই সবকিছুর ভেতর থেকে আনসারটির পক্ষে বেরিয়ে আসা কঠিন, এবং একটা যে তাকে সিদ্ধান্ত নেওয়া যে তিনি কোন দিকে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে যেটি হয়েছে যে রোহিঙ্গাদের পক্ষে তার আর যাওয়া সম্ভব হয়নি, হয়তো হবেও না, এটা বাইরের থেকে একটা চাপের জায়গা ছাড়া অন্য কোনো সুযোগ নেই ভেতর থেকে। আর ভেতরে যদি হয় যে অন্য কোনো প্রক্রিয়া হচ্ছে, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে,
মিয়ানমার নেত্রীর পক্ষে সম্ভব নয় রোহিঙ্গাদের পক্ষে যাওয়া, যেমনটা আপনি বললেন ওখানকার বাস্তবতা অনুসারে, কারণ মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে তাকে সমর্থনই করছে, এবং সামরিক জান্তার পক্ষ থেকে কি ধরনের নির্যাতন চালানো হয়েছে তা নানা ধরনের তথ্যপত্র এরই মধ্যে প্রকাশিত হয়েছে, সব মিলিয়ে এই যদি হয় অবস্থা, সেক্ষেত্রে রোহিঙ্গাদেরা আসলে মিয়ানমারে প্রত্যাবাসিত হয়ে গেলেও সেখানে তাদের নিরাপত্তা এবং টিকে থাকা কি আধাও সম্ভব, আপনার কি মনে হয়?
আমি শুরুতে যেটা বলেছিলাম বা এখনো যেটা বললাম সেই জায়গাটা থেকে আসি, যে একটি হচ্ছে যেটা জেলা প্রশাসক মহোদয় বললেন যে একটি প্রতিনিধি দল ওখানে এখন এই পর্যায়ে হয়তো যাওয়ার সে সুযোগ নেই বা এখনো হয়নি, সেক্ষেত্রে যেটা হতে পারে যে এখন যারা যাবেন এনারাই সে প্রতিনিধি, এই অর্থে যে তারা এখন কিন্তু একটা অস্থায়ী জায়গায় তারা যাচ্ছেন, তাদেরকে যে ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে বা কিছু ছাউনি বা ঘর করা হয়েছে, এবং যে তাদের যদি নিজেদের গ্রামে এলাকায় ফিরে যাওয়ার ব্যাপার হয় সেটাও সময় লাগবে, কারণ সেখানে অনেক কিছু নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। এখনো কিন্তু বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও রিপোর্ট আসে যে ওখানে বিভিন্ন ধরনের কার্যক্রম, বিশেষ করে রোহিঙ্গা বিরোধী কার্যক্রম সামরিক জান্তা এবং অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে থেকে আছে, কাজে নিরাপত্তা সেখানে নেই। এই যে পরিবারগুলো যাবেন এরা প্রাথমিকভাবে হয়তো কিছুদিন নিরাপত্তার জায়গায় থাকবেন, এবং সেখান থেকে তারা নিজেরা হয়তো নিজেদের এলাকায় যাওয়ার সুযোগ পাবেন দেখার জন্য, এবং তখন এটার একটা ধারাবাহিকতা থাকতে পারে, তারা ভবিষ্যতে জানাতে পারেন তারা কেমন আছেন বা না আছেন। আমরা সন্দিহান যে তারা এটা তাৎক্ষণিকভাবে আগামী কয়েক মাসের মধ্যে, যদি ওনারা এখন জানো ওনারা খুব বেশি নিশ্চয়তা সেখানে পাবেন না। আর ভেতরের পরিবর্তনের জায়গায় আমি একটা বাংলাদেশ সরকারের পক্ষেই সমর্থনই সেই জায়গাটা যোগ করতে চাই, যেখানে আমরা যে আলাপগুলো করছি এখানে আমরা বাংলাদেশে যারা আছি বাংলাদেশের অবস্থা দেখছি, সরকার সরকারের বাইরে আমরা আলাপ করছি, কিন্তু এখানে মূল ব্যাপারটার পুরো হোতা এবং সমাধানের জায়গায় যেটা সবসময় সরকারি ভাষাতেও বলা হয় মিয়ানমারের জায়গায়, মিয়ানমারের ভেতরে বিশেষ করে যে নাগরিকত্বের ব্যাপারটি এবং তাদের জাতিসত্তার ব্যাপারটি, এইটি সম্পর্কে আমরা কেউই কখনো কিছু জানতে পারছি না স্পষ্টভাবে। এখন বাংলাদেশের পক্ষে কঠিন যে যখন আমরা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে আছি, মিয়ানমার সরকার সরাসরি যখন বলছে যে হ্যাঁ হ্যাঁ সবকিছু প্রস্তুত, সরকারের বাংলাদেশ সরকারের সেখানে সেটাকে না আমরা এখনো নিশ্চিত হতে পারছি না বলে আমরা ব্যবস্থা করব না, পাঠাবো না, এটা বাংলাদেশ সরকারের পক্ষে বলা কঠিন। আন্তর্জাতিক সংস্থাগুলো বলতে পারে এবং বলছে সেটা যুক্তিকতা আছে।
হয়ে
যাচ্ছে কি যে মিয়ানমার নিশ্চয়তা দিচ্ছে না এবং রোহিঙ্গা নিজেরাও নিশ্চয়তা পাচ্ছে না। এবং এখানে কিন্তু ঠিক সরাসরি চাপ না হোক, আমি যেটুকু শুনেছি গত কয়েকদিনের মধ্যে এবং এটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আসছে যে পরিবারগুলো অবহিত হচ্ছেন, কিন্তু সম্মতির জায়গায় সেখানে ওইভাবে ঠিক আন্তর্জাতিক প্রক্রিয়ার মতো করে যে শরণার্থীদের সম্মতির ব্যাপার থাকে সেই প্রক্রিয়া কিন্তু অতটা হয়নি। এটা বাংলাদেশের সরকারের দোষ দিচ্ছে না, এই পুরো প্রক্রিয়ার মধ্যে নেই, বিকজ মায়ানমার সেখানে সহযোগিতাটা করছে না পুরোপুরি।
জি আসিমনি, আরেকটি বিষয়ে এক ধরনের মতামত রয়েছে এমন যে আসলে মিয়ানমারের প্রতি চাপ আন্তর্জাতিক পর্যায় থেকে যতটা বেশি কার্যকর হবে তার চেয়ে প্রতিবেশী পরাশক্তি দুটি দেশের চাপ অনেক বেশি কার্যকর হবে, এবং সেই চাপ বোধ হয় যথাযথভাবে যাচ্ছে না মিয়ানমারের প্রতি, এ কারণে যে রাখাইনকে ঘিরে সেসব প্রতিবেশী দেশের এক ধরনের অর্থনৈতিক স্বার্থ রয়েছে, সমুদ্র বন্দর, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এমন অনেক ধরনের মতামত রয়েছে। এই মতামতকে আপনি সমর্থন করেন কিনা এবং এর সপক্ষে আপনার যুক্তি কি, যদি বিপক্ষ হন সেক্ষেত্রে কি মন্তব্য?
সপক্ষ বিপক্ষ কোনটাই না, আমি বলবো যে ওটা ঠিকই আছে যে হ্যাঁ প্রতিবেশী রাষ্ট্রদের স্বার্থ কারণে কিছুটা, এবং এটা আমরা জানি এখানে যে এই ট্রানজিট ক্যাম্পের যেসব ব্যবস্থা দিই সেখানেও অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমরা চীনের কথা যদি বলি, আমি সরাসরি বলতে পারি চীনেরও সহায়তা আছে, কাজে তারা তারাও তাদের বন্ধু প্রতিম দেশগুলোর কাছ থেকে নিশ্চয়ই কিছুটা চাপে থাকেন বা তারাও মনে করেন যে হ্যাঁ আমরা এটার একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাধান দেখতে চাই, কিন্তু তাদের বাণিজ্যিক স্বার্থটাও সেখানে রক্ষা করতে চান। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে শুধু প্রতিবেশী রাষ্ট্রের কারণে যদি আমরা মনে করি এটা সমাধান হতে পারে, হতে পারতো হয়তো, কিন্তু সেটা এখনো যতই সময় যাচ্ছে ক্ষীণ হয়ে আসছে। আমি মনে করব আমরা এই আপনি একটু আগে বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি বক্তব্য বা মানবাধিকার যেসব সংগঠনগুলো থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের, এক্ষেত্রে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে এবং সেখানকার আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার সংস্থাগুলোর দিক থেকে একটা চাপ আসতে পারে, তাতে যদি কিছু মিয়ানমারের টনক নড়ে, আঞ্চলিক যে শক্তিগুলো আছে প্রতিবেশী তাদের ব্যাপারে খুব একটা আশা করা যাবে না।
জি, আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা রয়েছেন টেলিফোনে, তাদের মধ্যে একজনের অন্তত পক্ষে প্রশ্নটি নিয়ে আপনাদের কাছে আবার ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি লেখক, আপনি প্রশ্নটি যদি করেন।
রোহিঙ্গাদের যে সমস্যাটুকু,
জি
এটা তো আন্তর্জাতিক পর্যায়ে এটাকে দেখতেছেন এই অবস্থাটুকু, তো এই আমাদের জাতিসংঘ যদি এটাকে হিউম্যান ভাবে যদি এটাকে চায় প্রয়োগ করে, সারা ওয়ার্ল্ড যদি এটাকে যদি একটু চায় প্রয়োগ করে, তাহলে আমার মনে হয় এই মনে করি যে মায়ানমার সরকার এই যে কোনো অবস্থাতে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এই অবস্থাটুকু তো খুব তৈরি করবে, আবার একটা অবস্থান এয়ার করতে পারে যদি জাতিসংঘ থেকে যদি এই চান সারা ওয়ার্ল্ড।
জি, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। জাতিসংঘ এরই মধ্যে দফায় দফায় বলেছে, আবারও সবশেষ কি অবস্থা আমরা জানবো আসিমনির কাছ থেকে। আমরা একটু আসলে যেতে চাই, আমাদের ফেসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে এবং সেখানে আসলে অনেক দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, তার মধ্যে একটি মন্তব্য নিয়ে আমরা একটু জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আপনার কাছে যেতে চাই। হৈমন্তী ভট্টাচার্য, তিনি বলেছেন যে এ সমস্যার আদাও কোনো সমাধান হবে কি না শুধু নিরন্তর আলোচনাই চলতে থাকবে? মোহাম্মদ কামাল হোসেন, আপনার কাছে জানতে চাই, নিরন্তর আলোচনাই কি চলতে থাকবে?
আমার কাছে সেটা মনে হচ্ছে না, কারণ আমরা এটা তো যারা আমাদের এই বাস্তবতার কাছাকাছি নেই তারা হয়তো এগুলো বলছেন, কিন্তু আপনি জানেন যে এই আলোচনা না হলে তো এই সমস্যার সমাধান হবে না। সরকার এবং আমাদের সরকার এবং মায়ানমার সরকারের মধ্যে অনেকগুলো দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, আমাদের সাথে ইউএনএসসিআর হয়েছে, ইউএনএসসিআর সাথে মায়ানমার হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হয়েছে, আমাদের রিপার্টিশন টাস্ক ফোর্স হয়েছে, আমরা মায়ানমার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করছি, আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে আমরা এনে দেখিয়েছি এবং তারা আমাদের পক্ষে, মানে এই মানবতার যে বিষয়গুলো আছে এগুলোর পক্ষে তারা কথা বলছে, মায়ানমারকে অব্যাহত ভাবে চাপ দিচ্ছে। সুতরাং এটা তো অগ্রগতি আছেই। আমরা আমরা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এতগুলো এই ডিসপ্লেসড মানুষকে, নির্যাতিত মানুষকে গ্রহণ করেছে, সুতরাং এই সামগ্রিক ব্যবস্থাপনাও চলছে। কিন্তু আমরা চাই তারা নিরাপদে এবং তাদের যে মাতৃভূমিতে তারা ফিরে যাবে, সেখানে তাদের যে নাগরিক অধিকারগুলো আছে সেগুলো নিশ্চিত হবে। তো মায়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায় গুলো কিন্তু সেভাবেই চাপ দিচ্ছে। এখন আমরা তো এই রিপার্টিশনের প্রথম পর্যায়টা যদি শুরুই না করি তাহলে কিভাবে বুঝবো যে এর ইম্প্যাক্টটা কি হবে, এটা কিভাবে হবে? সুতরাং রিপার্টিশনটা শুরু হবে, এটাই হচ্ছে আশার আলো আমরা দেখছি। আমি বলছি না যে আলোচনাই হচ্ছে কিছুই হচ্ছে না, এটা সাথে আমি আসলে একমত নই।
জি, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু যেতে চাই মোয়াজ্জেম হোসেন শাকিল আপনার কাছে। খুব সংক্ষেপে আপনি যদি এক মিনিটের মধ্যে আমাদেরকে একটু জানাতে পারেন যে প্রত্যাবাসন হচ্ছে, হবে, অনেক আগেও যারা এসছেন তারা এখনো কক্সবাজারে রয়ে গেছেন, নতুন করে এসছেন, আপনার সামগ্রিক দৃশ্য দেখে কি মনে হয়, আসলে কি প্রত্যাবাসন শুরু হচ্ছে নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ের অবস্থা দেখে?
জনাব তাজউদ্দিন ইসলাম, আমি মাঠের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমি আবারও একটা বিষয় বলতে চাই, এটা হচ্ছে কি এই যে বাংলাদেশ কিন্তু দুটি ট্রানজিট ঘাট তৈরি করেছে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার জন্য, মিয়ানমারের ওখানেও তারা কিন্তু গ্রহণ করার জন্য অভ্যর্থনা কর্ম তৈরি করেছে এবং বেশ কিছু প্রস্তুতি নিয়েছে। কিন্তু এর পরেও যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কি তাদের বোটে করে, ঘাটের বোটে করে তাদেরকে নিয়ে যাবে, এই যে প্রস্তুতি গুলো, এর চেয়েও যে জিনিসটা আমার কাছে রোহিঙ্গাদের সাথে কথা বলে মনে হয়েছে সেটা হচ্ছে তাদের নাগরিকত্বের ব্যাপারটা।
যদি আপনি বলেছেন করে, জি সেটি আপনি বলেছেন,
নাগরিকত্বের ব্যাপারটি নিশ্চিত করে তাহলে কিন্তু তারা সবাই নিজের
আলোচনা চলবে নাকি আসলে প্রত্যাবাসন হবে, খুব সংক্ষেপে যদি উত্তর দেন।
জি, খুব সংক্ষেপে যেটুকু বলতে পারি যে আলোচনা চালিয়ে যেতে হবে, আলোচনা যেহেতু শুরু করা হয়েছে আবার চাপও রাখতে হবে। আমি একটু সংক্ষেপে আপনাদের একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন জাতিসংঘের ভূমিকার ব্যাপারে, সেখানে কিছুটা তো আমরা জানি যে নিরাপত্তা পরিষদ একটা বড় জায়গা, সেখান থেকে যদি কিছু আসে, বিকজ এটা হচ্ছে একেবারে পরাশক্তিগুলো বিশ্বে যারা একেবারে উচ্চ পর্যায়ে রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের দিক থেকে যদি একটা উদ্যোগ আসে। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেখানে মিয়ানমারে যে ঘটনা ঘটেছে সেটা জবাবদিহিতার জায়গাটি যদি সেখানে একটি উদ্যোগ থাকে, এই দুটি প্রক্রিয়া নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত সেইটার যদি একটা চাপ অব্যাহত থাকে, হয়তো অচিরে না হোক কয়েক মাস পরে বা আরো বেশ কিছুদিন পরে কিছু ফলাফল আমরা দেখতে পাবো।
আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেমনটা আপনি বলছিলেন যে চাপ অব্যাহত থাকুক, রোহিঙ্গারা নির্যাতিত মানুষগুলো তাদের নিজ আবাসভূমিতে ফিরে যাক, সেটি নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষের মতো আমরাও চাইব। আজকের মতো আলাপন এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।